Aye. আজকে আমরা ব্রহ্মসংহিতার কপি আছে কিছু এবং ব্রহ্মসংহিতা কিছু গ্রন্থ সংগ্রহ করা হয়েছে। তো যারা গ্রন্থগুলো নিতে চান তারা চারুচন্দ্র প্রভুর সঙ্গে যোগাযোগ করবেন, আর যারা ব্রহ্মসংহিতার কপি যারা কত কপি ছাপান ঠিক আছে, পরে ক্লাসের পরে আপনারা নিয়ে নেবেন, কেন ক্লাসের সময় দিয়ে দেখার দরকার নেই, যখন সেমিনার হবে তখন শুনতে হবে মনোযোগ, কিন্তু তারপরে বাড়ি গিয়ে পড়তে হবে। আমি কালকে আমি কপি দিতে পারিনি, কতজন কত কপি আছে, কপি করে কার কার কপির দরকার হবে হাত তুলুন, এখন বোঝা মুশকিল হচ্ছে কজনের কপির দরকার, কার কার কপির দরকার হবে না হাত তুলুন। চারটায় করে কপি করতে খরচ পড়ে। কপি সমস্ত আমি করি, সকলে যেন একটা করে কপি কালকে আমরা ব্রহ্মসংহিতার সেমিনার শুরু করেছিলাম। কারো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আমার বাংলা বুঝতে অসুবিধা হয় না। আর ব্রহ্মসংহিতার বিষয়বস্তু বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, ব্রহ্মসংহিতা কি? ব্রহ্মসংহিতা কালকে আমি কি বলেছিলাম, ব্রহ্মসংহিতার ইতিবৃত্ত দেখি রকম, ব্রহ্মা যখন ভগবানকে দর্শন করলেন, মালাগুলো তুমি নিয়ে নিচ্ছে, আচ্ছা তুমি এদিকে এসো, আর এই মালাটা দীনবন্ধু প্রভু কে দিয়ে, হলুদ ধ্বনি কি হলো? গৌর প্রেমানন্দে হরে হরে কৃষ্ণ। আমি কালকে বলেছিলাম, মনে আছে তো কি কি বলেছিলাম কালকে? ব্রহ্মসংহিতার প্রথমে বর্ণনা করা হচ্ছে কি, প্রথম শ্লোকটিতে কৃষ্ণ কে সে কথা বর্ণনা করে, কৃষ্ণ কে, শ্লোকটা কি আছে, কার কার মুখস্থ হয়েছে শ্লোকটা? আচ্ছা ঠিক আছে, অনেকের হাত উঠে গেছে, সকলে বলুন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম হরে কৃষ্ণ। অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর ভগবান, তার রূপটি সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি অনাদির ও আদি। অনাদি মানে যার আদি নেই, সে যার আদি নেই তারও আদি হচ্ছেন শ্রীকৃষ্ণ। অনাদির আদি গোবিন্দ, তিনি হচ্ছেন গোবিন্দ। গোবিন্দ মানে গো মানে ইন্দ্রিয়, আর গো মানে গাভী, আর বিন্দ মানে আনন্দদায়ক বা আনন্দ প্রদানকারী। শ্রীকৃষ্ণ ইন্দ্রিয়ের আনন্দ বিধান করেন এবং গাভীদের আনন্দ বিধান করেন। অনাদির আদির গোবিন্দ, তিনি সর্বকারণ কারণম, সমস্ত কারণের পরম কারণ। তারপরে দুই থেকে আঠাশ নম্বর শ্লোক পর্যন্ত আমরা বাদ দিয়ে গেছি। বাদ দিয়ে গেছি কেন? কেন তিন দিনে সবকিছু কভার করা যাবে না, তাই জন্য আমরা সোজা চলে গেছি ২৯ নম্বর শ্লোকে। কেন ২৯ নম্বর শ্লোকে আমরা গেছি? কেননা ২৯ নম্বর শ্লোক থেকে ব্রহ্মার স্তব, ভগবানকে দর্শন করার পরে ব্রহ্মা যে স্তব করেছিলেন ভগবানকে, ভগবানের উদ্দেশ্যে, সেই স্তবগুলির বর্ণনা। সেই স্তবগুলি কিরা, আর সে তার ইয়েতে তার আগে আমরা একটু বর্ণনা করেছিলাম, ব্রহ্মা যখন দেখলেন যে তিনি পদ্মের মধ্যে বসে আছেন, কিন্তু তার পূর্বে কোনো স্মৃতি ছিল না। আপনার কেমন লাগবে আপনি যদি ঘুম থেকে উঠে একদিন দেখেন যে আপনি সব ভুলে গেছেন, আপনি কে কোথেকে এসছেন কোনো কিছু ঠিকানা নেই, আর আপনি একলা, এমন কেউ নেই পাশে যে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ আপনি কি বলতে পারেন আমার নাম কি বা আমি কার ছেলে, হ্যাঁ সেরকম জিজ্ঞাসা করার কেউ নেই, আপনি একলা রয়েছেন একটা পদ্মের মধ্যে বসে আছেন, হ্যাঁ আর সেই পদ্মটি একটি গভীর একটা বিশাল সমুদ্রের মাঝখানে একটা পদ্ম, আর সেই পদ্মের মধ্যে আপনি বসে আপনি চোখ খুললেন ঘুম থেকে উঠলেন, উঠে দেখছেন আপনি সেখানে বসে আছেন আর আপনার পূর্বের কোনো স্মৃতি নেই, তাহলে কিরকম অবস্থা হবে? ব্রহ্মা ঠিক সেই অবস্থা রয়েছে। ব্রহ্মা দেখলেন যে উনি পদ্মের উপরে বসে আছেন, আর তার তিনি যে কে, তিনি কোথা থেকে এলেন, এই কোনো জ্ঞান তার ছিল না। কেন? কেন ব্রহ্মা সরাসরি ভগবানের নাভি পদ্ম থেকে নিঃসৃত, সেই পদ্মের মধ্যে প্রকাশিত হয়েছে। তাই ব্রহ্মা যখন দেখলেন যে তিনি এইভাবে রয়েছেন, তখন তিনি নানাভাবে চেষ্টা করলেন, বহির্মুখী হয়ে নানাভাবে চেষ্টা করলেন। তিনি সেই পদ্মের নাল দিয়ে সহস্র বৎসর ধরে নামলেন, তবুও সেই পদ্মের তল খুঁজে পেলেন। সেই তল, সেই পদ্মের তল খুঁজে পাওয়া সম্ভব না, কেননা সেই পদ্মটি আসছে ভগবানের নাভি খানে। ভগবানকে খুঁজে পাওয়া সম্ভব? তাহলে যে পদ্ম ভগবানের নাভি কমল থেকে উঠেছে তার তল কোথায় সেটা খুঁজে পাওয়া সম্ভব না। তখন ব্রহ্মা ভগবানেরই অনুপ্রেরণায়, ভগবানের অনুপ্রেরণায় কিরকম, কেননা ভগবান সকলের হৃদয়ে বিরাজ করছেন। হ্যাঁ এখন ভগবান যখন দেখেন যে কেউ নিষ্ঠা সহকারে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার প্রয়াসী, তখন ভগবান তাকে পথ দেখান। সেই কথাটি আমরা কিভাবে উপলব্ধি করি? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। এই যে গুরু কৃষ্ণ প্রসাদে পায়, অর্থাৎ অসুবিধা হবে না তো, ঠিক তো? এখন গুরু কৃষ্ণ প্রসাদে পায়, কৃষ্ণের কৃপা, কৃষ্ণের প্রসাদটি কিভাবে প্রকাশিত হয়, যে কৃষ্ণ অন্তর থেকে অনুপ্রেরণা দেন এবং কৃষ্ণ শ্রী গুরুদেবকে পাঠিয়ে, এবং তার ফলে গুরুদেবের শরণাগত হওয়ার ফলে আমরা আধ্যাত্মিক পথে অগ্রসর হতে পারি। কিন্তু এই ব্রহ্মাণ্ডে যখন সৃষ্টি হল তখন ব্রহ্মা ছাড়া আর কেউ ছিল? তাহলে গুরু আসবে কোথা থেকে? তাই ভগবান ঠিক করলেন যে আমি ব্রহ্মার গুরু হব, কেননা আর তো কেউ নেই যে ব্রহ্মাকে এই তত্ত্বজ্ঞান দান করবে। তাই এখন ব্রহ্মা তো ভগবানকে দেখতে পাচ্ছে না, কেন জড় জগতে যেই আসে, এমনকি ব্রহ্মা পর্যন্ত সকলেই এই জড় জগতে অজ্ঞানের অন্ধকারে তার জন্ম, তাই না? ওম অজ্ঞান তিমিরান্ধস্য অজ্ঞানের অন্ধকারে আমাদের এই জড় জগতে যারই জন্ম হয়, সে একটা ক্ষুদ্র পিপীলিকা হোক বা ব্রহ্মা হোক, সকলেই সকলেরই জন্ম হয় অজ্ঞানের অজ্ঞান তিমিরান। ব্রহ্মারও তাই হয়েছে, এবং সেই অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন থাকার ফলে, আবৃত থাকার ফলে আমরা ভগবানকে দেখতে পাই না। কেন জড় জগতে আসা মানে জড় ইন্দ্রিয়ের দ্বারা সীমিত হয়ে যায়। জড় জগতে আমরা যারাই এসেছি আমাদের চেতনা জড় ইন্দ্রিয়ের দ্বারা সীমিত হয়ে গেছে। আমি জড় চক্ষু দিয়ে যা দেখি সেটাই দেখি, জড় কর্ণ দিয়ে যেটা শুনি সেটাই শুনি। তাহলে ভগবত দর্শন কি করে হবে? তাই ভগবান কি করলেন, ব্রহ্মাকে প্রথমে অন্তর থেকে অনুপ্রাণিত প্রেরণা দিলেন, সেই প্রেরণা থেকেই, সেই প্রেরণার প্রভাবে ব্রহ্মা অন্তর্মুখী হলেন। যখন অন্তর্মুখী হলেন তখন ব্রহ্মা একটা সুন্দর বাঁশির শব্দ শুনতে পেলেন, বংশীর ধ্বনি শুনতে পেলেন। সেই বংশীর ধ্বনিটি কি? সেই বংশীর ধ্বনিটি হচ্ছে ভগবানের মুরলী স্বর, আর সেই মুরলী বাজিয়ে, বংশী বাঁশি বাজিয়ে ভগবান ব্রহ্মাকে কি দান করলেন? ব্রহ্মাকে গায়ত্রী দান করলেন, এবং সেই গায়ত্রীর ধ্যান করার ফলে ব্রহ্মা হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত। তেনে ব্রহ্মহৃদা আদি কবয়ে মৈহন্তি যৎসুরয়ঃ। এটি এটি কোন কোথাকার শ্লোক? কার কার মনে আছে ভাগবতের শ্লোক? কত নম্বর শ্লোক? কার কার জানা আছে? কার কার জানা আছে? আচ্ছা, মাতাজির হাত সবার আগে উঠেছে, তুমি একটু শুনিয়ে দাও সকলকে। জন্মাদর্শ, ঠিক আছে তুমি বলো। তিনি যথা বিনিময় নিরস্ত কুহকম সত্যম পরম ঘি, ধীমহি, ধীমহি মানে ধীমহি শব্দটির অর্থ কি? আমি ধ্যান করি। কিসে ধ্যান করি? সেই পুরুষের যার থেকে সব কিছু জন্ম আদি অশ্ব, জন্মাদর্শ মানে সৃষ্টি স্থিতি এবং প্রলয়, যার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, যিনি সবকিছু পালন করছেন, এবং যার প্রভাবে সবকিছু বিনষ্ট হবে সেই পরমেশ্বর ভগবানের। আর তিনি তেনে ব্রহ্মর্হিদা আদি কবয়ে, আদিকবিকে, আদিকবি হচ্ছেন ব্রহ্মা, হৃদা হৃদয়ে, ব্রহ্ম মানে ব্রহ্ম, এখানে যে ব্রহ্ম হৃদা আদি কবয়ে, আদিকবির হৃদয়ে ব্রহ্ম জ্ঞান দান করেছে। এই ব্রহ্ম জ্ঞান কি? এই ব্রহ্ম জ্ঞান হচ্ছে দিব্য জ্ঞান বা ভগবান সম্বন্ধীয় জ্ঞান। তাহলে ব্রহ্মা কিভাবে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছিল? ভগবানের কৃপায়, ভগবানের, ভগবান তার বাঁশির ধ্বনিতে, বাঁশির মুরলি বাদন করে তিনি গায়ত্রী মন্ত্র ব্রহ্মাকে দিয়েছেন এবং তার ফলে ব্রহ্মা হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হয়েছে। আমরা প্রতিদিন সকালে গাই না দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত? দিব্য জ্ঞান কোথায় প্রকাশিত হয়? হৃদয়ে। দিব্য জ্ঞান মস্তিষ্কে প্রকাশিত হয় না। দিব্য জ্ঞান কখনো কখনো বলা হয় দিব্য জ্ঞান মস্তিষ্কে প্রকাশিত? হ্যাঁ, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। আমাদের দুটো কেন্দ্র রয়েছে শরীরে, হ্যাঁ, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে হৃদয়। এই দুয়ের পার্থক্য কি জানো? আমাদের ডাক্তারবাবু নিশ্চয়ই জানেন, দীনবন্ধু প্রভু উনি ডাক্তার। ব্রেনটা কি? ব্রেনটা হচ্ছে সমস্ত নার্ভের সেন্টার। নার্ভগুলি কি? ইন্দ্রিয়ের, ইন্দ্রিয় থেকে যে উপলব্ধি হচ্ছে, ইন্দ্রিয় গ্রাহ্য যে সমস্ত উপলব্ধি সেগুলি নার্ভাস সিস্টেম বা স্নায়ুর দ্বারা সেগুলি প্রবাহিত হয়ে সেগুলি মস্তিষ্কে যাচ্ছে। তাহলে ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের কেন্দ্র হচ্ছে মস্তিষ্ক। এখন এই জ্ঞান কি ইন্দ্রিয় লব্ধ? ইন্দ্রিয় দিয়ে কি এই জ্ঞান লাভ করা যায়? না, এই জ্ঞানটি অধোক্ষাগ, এটি ইন্দ্রিয়াতীত জ্ঞান, ইন্দ্রিয়ের অতীত। তাহলে সেই জ্ঞানটি তো ইন্দ্রিয় দিয়ে লাভ করা যাবে না। সেই জ্ঞানটি কিভাবে লাভ করতে করা যায়? সেই জ্ঞানটি বিশুদ্ধ চেতনার দ্বারা লাভ করা। বিশুদ্ধ চেতনা আসবে কোথেকে? আমাদের চেতনা কিভাবে যাচ্ছে এখন? আমাদের চেতনা ইন্দ্রিয়ের মাধ্যমে যাচ্ছে, তাই নয় কি? আমরা, আমাদের চেতনা কেবল ইন্দ্রিয়ের দ্বারাই উপলব্ধি হচ্ছে বা ইন্দ্রিয়ের দ্বারাই গ্রাহ্য হচ্ছে। কিন্তু ইন্দ্রিয়ের অতীত যে বস্তু তাকে ইন্দ্রিয় চেতনার দ্বারা জানা যায় না। তাকে কিভাবে জানতে হবে? তাকে বিশুদ্ধ চেতনার দ্বারা জানতে হবে। বিশুদ্ধ চেতনা মানে ইন্দ্রিয়াতীত চেতনা। আমাদের চেতনা যখন ইন্দ্রিয়ের দ্বারা প্রভাবিত হবে না, যখন চেতনা ইন্দ্রিয় থেকে সংবরণ হয়ে যাবে, তখন শুদ্ধ আত্মার, শুদ্ধ চেতনার দ্বারা সেই পরমেশ্বর ভগবানের কৃপায় সেই চিন্ময় তত্ত্ব হৃদয়ঙ্গম হয়। বোঝা গেল? এখন আত্মা কোথায় আছে? হৃদয়ে। তাহলে ভগবানকে যদি জানতে হয় বা ইন্দ্রিয়, ইন্দ্রিয়াতীত যে বস্তু, চিন্ময় বস্তু, সেই বস্তুকে জানতে হলে কিভাবে জানতে হবে? বিশুদ্ধ চেতনার মাধ্যমে। বিশুদ্ধ চেতনা আসতে কোথেকে? আত্মা থেকে। আত্মা কোথায় আছে? হৃদয়ে আছে। তাহলে ভগবানকে কিভাবে জানা যাবে? হৃদয়ে প্রকাশিত, হৃদয়ে প্রকাশিত হবে। বোঝা গেল? তাহলে কি অনেক পড়াশোনা করে ভগবানকে জানা যাবে? ভগবানকে কিভাবে জানা যাবে? ভগবানকে ভালোবাসার মাধ্যমে। আমরা যখন তাকে ভালোবাসব, তখন তিনি আমাদের প্রতি যদি প্রসন্ন হয়ে নিজেকে প্রকাশিত করেন, তাহলে আমরা তাকে জানি। আর সেই ভগবানকে ভালোবাসার নামটি কি? ভগবানকে ভালোবাসার নাম হচ্ছে ভক্তি। ভক্তি মানে ভগবানকে ভালোবাসা, নাকি ভক্তি মানে ভগবানকে ভয় পাওয়া? হ্যাঁ না, ভগবানকে ভয় পেলে চলবে না, ভগবানকে ভালোবাসবে। তাই প্রাথমিক স্তরে মানুষ কি করে, যারা যারা ভগবানের অনুগত হয় তারা প্রাথমিক স্তরে ভগবানকে ভয় করে, গড ফিয়ারিং, ভগবানকে ভয় পায়। কিন্তু যখন ভগবানের কাছে আসে তখন ভয় থাকে? কেন থাকে না? কেন যখন আমরা দেখতে পাই তিনি এত ভালো তখন তার জন্য তার প্রতি ভয় থাকবে? হ্যাঁ, তিনি আমাদের এত ভালোবাসেন, তিনি আমাদের জন্য এত কিছু করছেন, তিনি আমাদের সর্বদা পালন পোষণ করছেন, অতএব তাকে ভয় পাবো কেন? যাকে ভালোবাসে তাকে ভয় করি না, যে আমাকে ভালোবাসে তাকে আমি ভয় করি? ভগবান আমাদের ভালোবাসেন? হ্যাঁ, তাহলে ভগবানকে ভয় পাবো? যারা অসুর তারা ভগবানকে ভয় পায়, যারা পাপি তাপি তারা ভগবানকে ভয় পায়, কিন্তু ভগবানের ভক্ত কখনো ভগবানকে ভয় পায় না। কেন? ভগবানের ভক্ত জানেন যে ভগবান তাকে ভালোবাসেন এবং তিনি তাকে ভালোবাসেন। এইভাবে ভগবানকে ভালোবাসার ফলে ব্রহ্মার হৃদয়ে ভগবান নিজেকে প্রকাশিত করবে। তেনে ব্রহ্ম হৃদা আদি কবয়ে মুহ্যন্তি যত। তখন ব্রহ্মা কি করলেন? তখন ব্রহ্মা ভগবানকে সাক্ষাৎ দর্শন করলেন। তো সেটাই হচ্ছে 29 নম্বর শ্লোক থেকে শুরু। তার আগে আমি তাহলে আজকে 27 আর 28 শ্লোকটা একটু আলোচনা করব, তাহলে হয়তো ব্যাপারটা একটু সহজ হবে। না, অলরেডি সহজ হয়ে গেছে, সহজ হয়ে গেছে? হ্যাঁ, সহজ হয়নি এখন, আমার বোঝাবার এখানে গাফিলতি, আমার অক্ষমতা। আচ্ছা, 27 নম্বর শ্লোকে বলা হচ্ছে, অথ বেণু নিনাদস্য ত্রয়ী মূর্তির ময়ী গতিঃ স্ফুরন্তি প্রবিবেশাশু মুখাব্জানি স্বয়ং ভুবঃ গায়ত্রীং গায়তস্তস্মাদ অধিগত্তো সরোজজ সংস্কৃতাশ্চাদি গুরুণা বীজতাম অগমত্ততঃ। অথ বেণু নিনাদস্য, অথ মানে অতএব, অথবা এরপর, তারপর। বেণু নিনাদস্য মানে বেণু মানে, আর নিনাদ মানে বাজানো। হ্যাঁ, সেই ত্রয়ী মূর্তির ময়ী গতিঃ, ত্রয়ী মূর্তির ময়ী, ত্রয়ী মূর্তিমতি মানে এটা না, ত্রয়ী মূর্তিমতি হচ্ছেন গায়ত্রী, তিনি ত্রিবেদময়ী, তাই তার নাম গায়ত্রী বা ত্রয়ী মূর্তিময়ী। গতি হচ্ছে পন্থা, সেই গায়ত্রীর প্রদত্ত যে পন্থা বা গায়ত্রী যপ, গায়ত্রী ধ্যানের পন্থা। স্ফুরন্তি, স্ফুরন্তি মানে প্রকাশিত হয়েছে। প্রবিবেশ আশু, আশু মানে অত্যন্ত শীঘ্র। প্রবিবেশ, প্রবিবেশ মানে উপলব্ধি বা প্রকাশ। মুখাব্জানি স্বয়ং ভুব, মুখ অব্জানি, মুখ অব্জ মানে, অব্জ মানে পদ্ম, আর মুখ তার মানে মুখ পদ্ম। কার? স্বয়ং ভুব, ব্রহ্মার, অর্থাৎ ব্রহ্মার মুখে গায়ত্রী প্রকাশিত হয়েছিল, এবং তারপরে গায়ত্রীং গায়তস্তস্মাৎ, এইভাবে গায়ত্রী গায়ত গায়ত মানে উচ্চারণ বা ধ্যান করার ফলে তসমা তার ফলে সরোজজ সরোজ মানে পদ্ম সরোজ জ মানে যার জন্ম হয়েছে পদ্মে যার জন্ম অর্থাৎ ব্রহ্মা সংস্কৃত স্টাদি গুরুনা বীজতম আগত তথা বীজতম মানে দ্বিতীয় জন্ম এইভাবে ব্রহ্মার দ্বিতীয় জন্ম লাভ হয়েছে হয়ে তিনি তার গুরুদেব ব্রহ্মার গুরুদেবকে পরমেশ্বর ভগবানের কৃপায় সংস্কৃত হয়ে দীক্ষিত হয়ে হয়েছিলেন তাহলে বোঝা গেল এই শ্লোকটির অর্থ আমি বাংলাতেও পড়ছি তদ অনন্তর মানে তারপর তদ অনন্তর বেদমাত্রী গায়ত্রীময়ী পারিপাত্র সুশৃঙ্খল সঙ্গতি শ্রীকৃষ্ণের বেণুধ্বনিতে স্ফূর্তি লাভ করত অর্থাৎ কম্পিত বা সঞ্চালিত হইয়া স্বয়ংভু ব্রহ্মার অষ্টকর্ণ কুহর দ্বারে মুখপদ্মে প্রবেশ করিল মুখে অর্থাৎ ব্রহ্মা কান দিয়ে শুনলেন ব্রহ্মার কটা কান ব্রহ্মার আটটি কান তিনি আজ সেই গায়ত্রী মন্ত্র ব্রহ্মার আটটি কান দিয়ে প্রবেশ করে ব্রহ্মার মুখপদ্মে প্রকাশিত হল স্বয়ংভু ব্রহ্মার অষ্টকর্ণ কুহর দ্বারে মুখপদ্মে প্রবেশ করিল পদ্মজনী পদ্মজনীকে ব্রহ্মা সেই গীত নিঃসৃতা গায়ত্রী প্রাপ্ত হইয়া আদিগুরু ভগবানের দ্বারা সংস্কৃতি লাভ করিয়া বীজত্ব প্রাপ্ত হইলেন বোঝা গেল তারপরে শ্লোকটি হচ্ছে তৈয়া প্রবুদ্ধে অথ বিধির বিজ্ঞাত তত্ত্ব সাগর তুষ্টাব বেদ সারেন স্তোত্রেণ কেশবম অর্থাৎ ত্রৈয়া ত্রৈয়া মানে আমি আগেই বলেছি ত্রয়ী হচ্ছে গায় তিন বেদময়ী গায়টাকে ত্রৈয়া প্রবুদ্ধ প্রবুদ্ধ মানে প্রবুদ্ধ প্রবুদ্ধ বুদ্ধ মানে হ্যাঁ বুদ্ধ মানে জ্ঞাত হওয়া আর প্রবুদ্ধ মানে প্রকৃষ্ট রূপে জ্ঞাত হওয়া সেই ত্রয়ীময়ী গায়ত্রী স্মরণ দ্বারা প্রবুদ্ধ হইয়া ব্রহ্মা তত্ত্বসাগর অবগত হইলেন তত্ত্বসাগর তত্ত্বের সাগর কে পরমেশ্বর ভগবান এবং তার চির জগৎ তখন শ্রীকৃষ্ণকে সর্ববেদসার এই স্তব দ্বারা স্তুতি করিয়াছিলেন ব্রহ্মা যখন ভগবানকে জানতে পারলেন তখন ব্রহ্মা ভগবানের স্তব করলেন আচ্ছা এখানে আমি বলেছি দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত তাহলে এই যে জানা সেটা কিরকম জানা হল ব্রহ্মা কি তার মস্তক দিয়ে বা বুদ্ধি দিয়ে বা স্মৃতি দিয়ে জেনেছিলেন না ব্রহ্মা কিভাবে জানলেন হ্যাঁ প্রত্যক্ষভাবে দর্শন করলেন ভগবান ব্রহ্মার এই যে 29 শ্লোক থেকে যে বর্ণনা সেটি ব্রহ্মার প্রত্যক্ষ দর্শনের বর্ণনা নাকি ব্রহ্মা কারো কাছে শুনে মন গড়া কিছু কথা বানাচ্ছে তাই কি না এই যে দিব্য জ্ঞান লাভ করে ব্রহ্মা ভগবানকে দর্শন করে তার তত্ত্ব প্রকাশ করছে প্রথম শ্লোকটি মনে আছে হ্যাঁ প্রথম শ্লোকটিতে কিসের বর্ণনা হয়েছে চিন্ময় জগতের বর্ণনা চিন্তা মণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষা লক্ষাবৃতেষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম মমহং ভজামি। অর্থাৎ সেই চিৎজগৎ এবং সেই চিৎজগতের গৃহসমূহ কি দিয়ে তৈরি? চিন্তামণি দিয়ে তৈরি, চিন্তামণি প্রকার কল্পবৃক্ষ বৃন্দাবন, বৃন্দাবন বন, তার মানে ওখানে অনেক গাছ আছে, সেই গাছগুলি কি গাছ? কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ কিরকম, কেউ দেখেছে কল্পবৃক্ষ? তবে আমরা শুনেছি কল্পবৃক্ষের কাছে গিয়ে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কল্পবৃক্ষের কাছে গিয়ে আমরা যাই চাইব তাই পাই। তারপর সুরভি, সেখানে কৃষ্ণ গাভীদের পালন করছেন। আর সেগুলি কি? সেই গাভীগুলি হচ্ছে সুরভি গাভী, সুরভির অভিপালয়ন্তম। সেই যে চিৎজগৎ সুরভির অভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত, লক্ষ্মী 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 দেবী, আমরা একজন দুজন লক্ষ্মী, এক দুজনও নয়, আমরা একজন লক্ষ্মীর কথা জানি তাই না? সেই লক্ষ্মী কি করেন? তিনি সমস্ত ঐশ্বর্য প্রদান করেন, সমস্ত ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী হচ্ছেন লক্ষ্মী। আর সেরকম লক্ষ্মী সহস্র শত, লক্ষ লক্ষ লক্ষ্মী সংগ্রাম সেব্যমানম, সম্ভ্রম সহকারে তার সেবা করে। কোথায় কোথায় বলো? ব্রহ্মা। তাহলে ব্রহ্মা কি দেখলেন? ব্রহ্মা দেখলেন কৃষ্ণ সেখানে গাভী চড়াচ্ছেন, কোথায়? বৃন্দাবনের বনে। আর সেখানে লক্ষ লক্ষ গোপিকারা কৃষ্ণকে, কৃষ্ণের সেবা করে। সেই গোপিকারা কে? সেই গোপিকারা হচ্ছেন লক্ষ্মী, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম মমহং। তাহলে প্রথম শ্লোকে গোলোক বৃন্দাবনে ব্রহ্মা কিভাবে কৃষ্ণকে দেখলেন সেটা বর্ণনা। আমরা যখন প্রথমে কোথাও যাই, গিয়ে কি দেখি? কাউকে আমরা দেখতে গেছি, দেখতে গিয়ে আর প্রথমে কি দেখি? সে ব্যক্তিটিকে দেখার আগে তার পরিবেশটাকে দর্শন হয় না? তারপরে ফোকাস হয় সেই ব্যক্তির উপর, তাই না? এবং এখানে ব্রহ্মা তারপরে ফোকাস হচ্ছে শ্রীকৃষ্ণের উপরে। তিনি কিভাবে ফোকাস করছেন? আর বেনুং কনন্তম অরবিন্দ দলায়তাক্ষম বরহাবতাম সমাসিতম বুধ সুন্দরাঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দমাদি পুরুষম তমহম। তিনি বেনুং কনন্তম, কনন্তম মানে ধ্বনিত করছেন, বেনু বাঁশি বাজাচ্ছেন, অরবিন্দ দলায়তাক্ষম। কালকে মনে আছে আমি বলেছিলাম তার চোখগুলি পদ্মর পাপড়ির মতো আয়ত, অরবিন্দ দলায় তাক্ষম বরহাবতাম, বরহাবতাম বরহাবতাম মানে ময়ূর পিচ্ছ, শিখি পিচ্ছ তার মাথায়, বরহাবতাম সমাসিতাম বুধ সুন্দর অঙ্গম, তার সুন্দর অঙ্গ বর্ষার জল ভরা মেঘের মতো শ্যামল। সমাসিতাম বুধ সুন্দর অঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভাম, কোটি কোটি কন্দর্পকে মোহিত করে তার সেই অপূর্ব সুন্দর রূপ। সেই গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, সেই আদি পুরুষ গোবিন্দের আমি ভজনা করি। এইভাবে তারপরে শ্লোকটিতে কৃষ্ণকে, কৃষ্ণের বর্ণনা হচ্ছে আলোল চন্দ্রকলস বনমাল্য বংশী রত্নাঙ্গদং প্রণয়কেলি কলা বিলাসী। আলোল চন্দ্রক বনমান দিয়া চন্দ্রহার সমন্বিত চন্দ্রক শোভিতা বনমালা যার গরদেশে দোলায়িত, দোলায়িত মানে দুলছে, লসক লসক মানে সংস্কৃত শব্দ লসক মানে দুলছে, লসক কুণ্ডলম কুলে ভ্রাজমান মনে আছে লসক কোনটা কি দুলছে কানের কুণ্ডল দুলছে লসক কুণ্ডলম, এখানে লসক বনমাল্য বংশী রত্নাঙ্গদম তার হাতে রত্নের অলঙ্কার রত্নালঙ্কার অঙ্গদ রত্নাঙ্গদম আর তিনি প্রণয় কেলি কলা বিলাসম তিনি প্রণয় কেলি কলা বিলাস করছেন আর শ্যামম ত্রিভঙ্গ ললিতাম নিয়ত প্রকাশম আর শ্যাম সুন্দর রূপ নিয়ত প্রকাশমান সেই আদি পুরুষ গোবিন্দের আমি ভজনা করি। অঙ্গানি যত সকলেন্দ্রিয় বৃত্তি মন্তি এখানেও ভগবানের বর্ণনা হচ্ছে। তারপরে ব্রহ্মা কি দেখছেন, ব্রহ্মা দেখছেন যে ভগবানের প্রতিটি অঙ্গ প্রত্যেকটি ইন্দ্রিয়ের কার্য করতে পারে। অঙ্গানি যস্যা যার অঙ্গ সকলেন্দ্রিয় বৃত্তি মন্তি সমস্ত ইন্দ্রিয়ের বৃত্তি সমন্বয়, ইন্দ্রিয়ের বৃত্তি কিরকম, ইন্দ্রিয়ের বৃত্তিগুলি হচ্ছে শোনা দেখা ধ্যান গ্রহণ করা রস আস্বাদন করা এবং স্পর্শ করা। তাহলে এই যে চারটি বৃত্তি ইন্দ্রিয়ের পাঁচটি বৃত্তি কৃষ্ণের সুপ্রতিটি অঙ্গ সেই পাঁচটি বৃত্তি সম্পাদন করতে সেই অঙ্গানি যস্যা সকলেন্দ্রিয় বৃত্তি মানতি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরঞ্জগান যেটা আমি বললাম আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দম আদি পুরুষম রমহং ভজাম আনন্দময় চিন্ময় এবং সন্ময় সুতরাং পরম উজ্জ্বল ভগবানের সেই বিগ্রহ তিনি সেই ভগবান অদ্বৈত মচ্যুতম তিনি অদ্বৈত, অদ্বৈত মানে যার কোন দ্বিতীয় নেই, অদ্বৈতম অচ্যুতম অচ্যুত মানে যে যার পতন হয় না, অচ্যুত অচ্যুতম অনাদি অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম অনাদি অনন্ত রূপম আদ্যাং পুরাণ পুরুষম তিনি হচ্ছেন আদি পুরাণ পুরুষ নবজ অথচ তিনি নবযৌবনঞ্চ নবযৌবন জাস্ট যৌবন বিকশিত হয়েছে কৈশোর থেকে যৌবনে তিনি পদার্পণ করেছেন সেটি তার নিত্য নিত্য কিশোর আর তিনি বেদেশ দুর্লভ হন তিনি বেদেরও দুর্লভ হন বেদেরও দুর্লভ কিন্তু অদুর্লভম আত্মভক্ত তার ভক্তেরা তার ভক্তের কাছে তিনি সুলভ তিনি দুর্লভ সেই গোবিন্দম আদি পুরুষম তমাহম ভজামি সেই আদি পুরুষ গোবিন্দের আমি ভজনা করি করছ করতে থাকবে সকলে ভেরি গুড তাহলে তোমাদের সকলের জীবন সার্থক আচ্ছা পন্থাস্তু কোটি শতবৎসর সম্প্রগম্য বায়োরথাপি মনসো মুনিপুঙ্গবানাম সুপস্তি যত প্রপদ সিন্ন বিচিন্ত তত্ত্বে গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি পন্থাস্তু কোটি শতবৎসর সম্প্রগম্য বায়োরথেন মনসা মুনিপুঙ্গবানাম কালকে এই শ্লোকটা পর্যন্ত আমরা আলোচনা করেছি। মুনি পুঙ্গব, পুঙ্গব মানে শ্রেষ্ঠ, যেমন নরপুঙ্গব মানে নরশ্রেষ্ঠ, মুনি পুঙ্গব মানে মুনিদের মধ্যে শ্রেষ্ঠ। মুনি কারা? মুনি, মুনি যারা মনের দ্বারা মনন করে, চিন্তাশীল ব্যক্তি। মুনিরা কি করে? বসে বসে ধ্যান করে, তাই না? সেই ধ্যানটা কিসের কি হচ্ছে? তারা চিন্তা করে, তাদের প্রচন্ড শক্তি, মানসিক শক্তি। এখন সেই মানসিক শক্তির দ্বারা, সেই শক্তির দ্বারা মুনিরা শতবৎসরা সমুদ্রগম্য, শত শত বৎসর ধরে মনসা, মনের দ্বারা, বায়ুর অথাপি অথবা বায়ুর গতিতে বা মনের গতিতে ভ্রমণ করে শত শত বৎসর ধরে, কোটি শত শত কোটি বৎসর ধরে তারা বিচরণ করেও তারা ভগবানের যত প্রপদ সিন্না, প্রপদ মানে প্রপদ, প্রপদ মানে হচ্ছে পায়ের অগ্রভাগ, আর সিন্ন মানে ডগা, মানে পায়ের অগ্রভাগের ডগা পর্যন্ত তারা বড় পৌঁছতে পারে। মুনিরা, মুনি যোগীরা যোগাভ্যাসের মাধ্যমে, প্রাণায়াম ইত্যাদি যোগাভ্যাসের দ্বারা অথবা মনন, মনের গতিতে ভ্রমণ করে তারা বড় জোর ভগবানের পায়ের নখাগ্র ভাগ তারা দর্শন। অনুবাদটা আমি এখানে পড়েছি। সেই প্রাকৃত চিন্তাটি তত্ত্বে গমনের ছু প্রাণায়ামগত যোগীগণ যোগীদিগের বায়ু নিয়মন পথ অথবা অতন নিরসনকারী নির্ভেদ ব্রহ্মানুসন্ধানকারী মুনিশ্রেষ্ঠ দিগের জ্ঞান চর্চারূপ পন্থা শত কোটি বৎসর চলিয়াও যাহা চরণারবিন্দের অগ্রসীমা মাত্র প্রাপ্ত হয় সেই আদি পুরুষ গোবিন্দের আমি বোঝা গেল। এখানে দুরকম লোকের কথা বলা যায়। একটা হচ্ছে যোগী, যোগীরা কি করে? তারা প্রাণায়াম করে প্রাণ বায়ুকে রুদ্ধ করে রাখে, শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয়, তাদের এমনই অসীম শক্তি, এবং সেই শক্তির দ্বারা, যোগ অভ্যাসের দ্বারা তারা তারা পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবানকে হৃদয়ে। আর মুনি যারা মননশীল ঋষি মুনি, তারা মনের গতিতে বা বায়ুর গতিতে শত কোটি বৎসর ধরে ভ্রমণ করে, অথবা যোগী যোগের পন্থা এবং মুনিদের চিন্তার পন্থা, ধ্যানের পন্থার দ্বারা শত কোটি বৎসর অনুষ্ঠানের ফলেও চরমে কি পাওয়া, কি পাওয়া, কি কতদূর পর্যন্ত তারা যেতে পারেন, লাভ করতে পারেন? ভগবানের চরণের, চরণ কমলের অগ্রভাগে, নখাগ্রভাগে মাত্র স্পর্শ, মাত্র নখাগ্রভাগ অগ্রভাগ অগ্রসীমা প্রাপ্ত, মানে ওইটুকু পর্যন্ত যেতে পারে। তাহলে বুঝতে পারছো ভগবান কি পাওয়া, ভগবানকে লাভ করা কত কঠিন। সেই গোবিন্দম আদি পুরুষম তমহম ভজাম। আচ্ছা, আজকে আমরা 35 থেকে শুরু করছি, ঠিক আছে? 34 পর্যন্ত আমরা কালকে করেছি। 35 বলা হচ্ছে, একক পশু রচয়িত জগদণ্ড কোটি জগদণ্ড কোটি যৎশক্তিরস্তি জগদণ্ড ছায়া জদন্ত অন্ডান্তরস্থ পরমানুচয়ান্তরস্থম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। এক অপি অসৌ, এক হওয়া সত্ত্বেও ভগবান যদিও এক এবং অদ্বিতীয়, ভগবান এক কিন্তু তা সত্ত্বেও তিনি রচয়িত জগদণ্ড কোটি, তিনি কোটি কোটি জগদণ্ড মানে ব্রহ্মাণ্ড, জগদণ্ড কোটি রচয়িত, রচয়িত মানে রচনা করেছেন বা সৃষ্টি করেছেন, রচয়িত জগদণ্ড কোটি। যত শক্তিরস্তি জগদণ্ড চায়া জগন্ত, যার শক্তি অকৃতভাবে ব্রহ্মাণ্ডের রচনা কার্যে ব্যস্ত রয়েছে, তা সত্ত্বেও তিনি শক্তি এবং শক্তিমান তত্ত্বরূপে তিনি এক, শক্তি এবং শক্তিমান অভিন্ন। এই সব কথাটি বোঝা গেল। হ্যাঁ, অর্থাৎ ভগবান কিভাবে এই জগৎকে সৃষ্টি করছেন, একটা দুটো ব্রহ্মাণ্ড নয়, যেখানে কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, সেগুলি কিভাবে সৃষ্টি হচ্ছে, ভগবানের শক্তির দ্বারা। ভগবানের কোন শক্তি, ভগবানের মায়া শক্তি। এখন ভগবান ওই জগৎকে সৃষ্টি করছেন তার শক্তির দ্বারা, আবার তিনি গোলক বৃন্দাবনে তিনি লীলাবিলাস, সেই যে গোবিন্দ, তিনি শক্তি এবং শক্তিমান রূপে তিনি এক। শক্তি ইয়ে করার, জড়জগৎ সৃষ্টি করার জন্য ভগবানকে অন্য হতে হয় না, আলাদা হতে হয় না, তিনি একই তত্ত্ব, তিনি একই পরম ঈশ্বর, পরম পুরুষ। আর তারপরে জগন্ত, সেই ইয়েগুলি তার মধ্যেই বিরাজমান, সমস্ত ব্রহ্মাণ্ডগুলি ভগবানের মধ্যে বিরাজমান, আবার ভগবান অন্ডান্তরস্থ পরমাণুচয়ান্তরস্থম, তিনি ব্রহ্মাণ্ডে যে সমস্ত অসংখ্য পরমাণু রয়েছে ব্রহ্মাণ্ডের মধ্যে, সে প্রতিটি পরমাণুতেও আবার তিনি রয়েছে, এটি হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। বুঝতে পারছো, ব্রহ্মাণ্ডগুলি ভগবানের মধ্যে রয়েছে, আবার ভগবান ব্রহ্মাণ্ডের প্রতিটি পরমাণুতে, কি করে সম্ভব? সুতরাং চিন্তা করতে যেও, কেন তার শক্তি অচিন্ত, তিনি যা, তার কার্যকলাপ আমাদের চিন্তার অতীত, তিনি যেটা করেন সেটাকে বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাসে গ্রহণ করে নেওয়া উচিত। কখনো ভগবানের কার্যকলাপের জন্য ইয়ে করা উচিত নয়, এটা কি করে সম্ভব? কেউ পারে? কেউ পারে না, কিন্তু ভগবান পারে না। হ্যাঁ, ভগবানের পক্ষে সবকিছু সম্ভব, তাই তিনি ভগবান, তাই না? কেউ যদি বলে আমি ভগবান, তাহলে আমরা বলবো ঠিক আছে, এরকম অচিন্ত স্বামী দু একটা দেখিয়ে দিন। হ্যাঁ, অন্নান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম। প্রভুপাদ বলতেন যে মানুষেরা গোপীজন বল্লভ হতে চায়, তাই না? কিছু দুষ্কৃতকারী তারা কৃষ্ণের গোপীজন বল্লভ রূপের অনুকরণ করতে, গোপীজন বল্লভ তো খুব ভালো, তাই না? অনেক গোপীদের সঙ্গে কৃষ্ণ লীলাবিলাস করতে, হ্যাঁ, সবাই গোপীজন বল্লভ হতে চায়, কিন্তু গিরিবর ধারে সেটা হতে চায়। তাই আমাদের শর্ত হচ্ছে, তুমি যদি গোপীজন বল্লভ হতে চাও তাহলে গিরিবরটাকে ধারণ করতে দিচ্ছে, গিরিবর ধারে না হয়ে গোপীজন বল্লভ হতে গেলে সর্বনাশ হয়ে। সেই গোবিন্দের আমরা ভজনা করি, হ্যাঁ, জড ভাব ভাবিত ধিও মনুজ তথৈব সম্প্রাপ্য রূপ মহিমা সনজান ভূষা সুক্তৈর্জমেব নিগম প্রথিতৈস্তুবন্তি গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। জড ভাব ভাবিত ধিয়া, ভাব ভাবিত মানে ভক্তি ভাবের দ্বারা প্রভাবিত, যারা ভক্তি ভাবের দ্বারা প্রভাবিত হয়ে মনুজা, মনুজা মানে মনু, মনুজা মনুর পুত্র, মনুর পুত্র কারা, মানুষের, মানুষ মনুজা মানে মানুষেরা, সম্প্রাপ্য রূপ মহিমা আসন জান ভূষা, তারা মানুষেরা ভক্তিভাবের দ্বারা ভাবিত হয়ে তারা যথাযথ রূপ মহিমা আসন জান এবং ভূষণ প্রাপ্ত হয়ে নিগমোক্ত, নিগম মানে বেদ, বেদোক্ত মন্ত্রসূক্তর দ্বারা তার স্তব করে মানুষের কি করেন, আমরা আপনারা কি করছেন, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে, তাই না? এই মহামন্ত্র কোত্থেকে আসছে? এই মহামন্ত্র কোত্থেকে আসছে? বেদ থেকে আসছে, তাই না? নিগম, নিগমের যে শক্তি বা বেদের যে মন্ত্র, সেই এই মহামন্ত্র বেদের মন্ত্র। এই মন্ত্রের দ্বারা আমরা কি করি, এই মন্ত্র কেন আমরা জপ করি বা কীর্তন করি না, সেটা ঠিক আছে, কিন্তু সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করে তার স্তব করাচ্ছে। এই মন্ত্রের দ্বারা প্রকৃতপক্ষে আমরা কি করছি, ভগবানের মহিমা কীর্তন, ভগবানের বন্দনা করছি, তাই না? সুতরাং আর এই যে যখন এইভাবে যখন আমরা আর কিভাবে করছি, এটা ভক্তিভাবের দ্বারা বিভাবিত হয়ে, তাই না? আচ্ছা, ভক্তিভাবের দ্বারা বিভাবিত হয়ে যখন আমরা ভগবানের মহিমা কীর্তন করি, তখন সেজন্য যা যা প্রয়োজন সেগুলো সব আমরা পেয়ে যাব। কি পাবো আমরা? যথাযথ রূপ পাব, মহিমা পাব, আসন মানে গদি, পজিশন, শুধু কেবল টেম্পল প্রেসিডেন্ট বা ইত্যাদি নয়, এমনকি রাজ্যের রাজা, মহারাজা, পৃথিবীর প্রতি দেবতাদের রাজা ইন্দ্র, এই সমস্ত আসন লাভ করে, আর আসন সেই সঙ্গে যান, যান মানে বাহন, কোথাও যেতে হবে তাই জন্য যা দরকার হবে, গাড়ি ঘোড়া, অ্যারোপ্লেন, হংস, গরুর, গরুর নয়, গরুর তো ভগবানের বাহন, হংস, ব্রহ্মার বাহন হচ্ছে হংস, দেবীর বাহন হচ্ছে সিংহ, গণেশের বাহন হচ্ছে মুশিক, যার যার যে যে বাহন সেগুলি তারা প্রাপ্ত হয়। কিভাবে? ভগবানেরই কৃপা। তাহলে আমরা যদি ভক্তিভাবের দ্বারা ভাবিত হয়ে ভগবানের মহিমা কীর্তন করি, তাহলে আমাদের যা যা প্রয়োজন সব প্রয়োজনগুলি ভগবান সরবরাহ, আমাদের কখনো মনে করা উচিত নয় কিভাবে আসবে। আমি যদি চারিচন্দ্র প্রভুকে জিজ্ঞাসা করি, চারিচন্দ্র প্রভু আপনার কখনো টাকার অভাব হয়েছে এই সেবার জন্য, এত কিছু তো করছেন আপনি, টাকার অভাব হয়েছে? হয়নি। কেন হয়নি? হ্যাঁ, চারিচন্দ্র প্রভু কি বলতে শুনলেন, ভগবান দিয়েছে, চারিচন্দ্র প্রভু যা যা প্রয়োজন ভগবান দিয়েছেন। আমরা ভগবানের যারা সেবা করে তাদের কোনো কিছুর অভাব হয়? তোমরা যারা ভগবানের সেবা করছো কোনো অভাব হচ্ছে? হ্যাঁ, কে দিচ্ছে? তোমাদের কাছে চারিচন্দ্র প্রভু দিচ্ছে। হ্যাঁ, আর চারিচন্দ্র প্রভুকে ভগবান দিচ্ছেন। ভগবান কিভাবে দিচ্ছেন? ভগবানও পাঠিয়ে দিচ্ছেন এই তোমরা যারা গৃহস্থ ভক্ত আছো তাদের মাধ্যমে। এইভাবে ভগবান, আমরা যখন ভগবানের সেবায় যুক্ত হই তখন ভগবান আমাদের সমস্ত প্রয়োজনগুলি সরবরাহ করে। দীনবন্ধু প্রভু আপনার কোনো অভাব হচ্ছে? আপনার তো অভাব হবে না। প্রচারে ভগবানের বাণী যারা প্রচার করে তাদের কোনো কিছু অভাব হয় না। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদ ভাব ভাবিত ধিয়ম। এই যে ভাব ভাবিত ধিয়মটা কি? আমরা যেন ভক্তি ভাবের দ্বারা প্রভাবিত হয়ে এই কাজ ভগবানের মহিমা প্রচার। যারা ভগবানের, এই দেখো এখানে যারা ভগবানের সেবা করছে তাদের কি আছে? তাদের ভাব আছে। যারা ভগবানের সেবা করে না তাদের কি আছে? তাদের অভাব আছে। তাদের অভাব কাদের হবে? যারা ভগবানের সেবা করে তাদেরই অভাব। আর যারা ভগবানের সেবা করে তারা ভাবের দ্বারাই ভাবিত, তাদের অভাব নেই। আনন্দ চিন্ময় রস প্রতিভাবি তাভি তাভির এব নিজ রূপতয়া কলাভি গোলোক এব নিবসত্যাত্মভূত গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। আনন্দ চিন্ময় রস কর্তৃক প্রতিভাবিত, প্রতিভাবিত আমরা ভাবের, ভাবের কথা বললাম, ভাবের দ্বারা যখন প্রভাবিত হয় তখন তাকে কি বলা হয়? ভাবিত। আর যখন সেটা খুব ভালোভাবে প্রভাবিত হয় তখন তাকে কি বলা হয়? প্রতিভাবিত। এখানে এই শব্দটি ব্যবহার করা হয়েছে, আনন্দ চিন্ময় রস প্রতিভাবিত তাভির এব নিজ রূপতয়া কলা। স্বীয় চিদ্রূপের অনুরূপা চতুষ্ষষ্ঠী কলাযুক্তা লাদিনী শক্তিরূপা রাধা ও তৎকায় গুহরূপা সখীবর্গের সহিত যে অখিলাত্মভূত গোবিন্দ নিত্য স্বীয় গোলকধামে বাস করেন সেই আদি পুরুষকে আমি ভজন করি। বোঝা গেল? আরেকটু বোঝাতে হবে, আরেকটু বোঝাতে হবে। ওকে, আনন্দ, আনন্দ রস কিরকম? চিন্ময় রস। আর সেই রসটি কিরকম? সেটি চিন্ময় রসটি কিরকম? সেটি আনন্দময়। তাই এখানে বলা হচ্ছে সেই রস আনন্দ চিন্ময় রস। চিন্ময় রস যে আনন্দময় সেই রসের দ্বারা প্রভাবিত বা প্রতিভাবিত, অত্যন্ত সুন্দরভাবে প্রভাবিত হয়ে তিনি তার নিজ রূপতয়া কলাভি, নিজ রূপতয়া, নিজ ভগবানের রূপ নিয়ে ভগবানের অনুরূপ হচ্ছেন তার লাদিনী শক্তি মূর্তিমতি প্রকাশ। সেটিকে, সেটি শ্রীমতী নিজ রূপতয়া। আবার সেই রাধারানী কলাভি, সেই রাধারানীর কলা, কলা কারা? রাধারানীর কলা কারা বা অংশ কারা? ব্রজগতি কারা। তাদের দ্বারা পরিবৃত হয়ে শ্রীকৃষ্ণ গোলোকে নিত্যলীলা বিলাস করছেন। গোলোক এবং নিবাসতি, আবার তিনি অখিল আত্মভূত। আবার সেই গোলোকপতি রাধানাথ গোপীনাথ লীলা বিলাস পরায়ণ শ্রীকৃষ্ণ, ব্রজে নিত্য লীলা বিলাস পরায়ণ শ্রীকৃষ্ণ আবার অখিল আত্মভূত, তিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করছেন। এটা আরেকটা ভগবানের অচিন্ত শক্তি। 200 টাকা না 2000 টাকা?
মোবাইলে
ঘোষণা করলেন শুনতে পেরেছো যে এখন মোবাইলটা বিক্রি করে যে টাকাটা যাবে না দিয়ে দেওয়া হবে, ঠিক আছে ক্লাসের পরে মোবাইলটা অপশন করা হবে। নিজ রূপ তয়া কলাভি গোলোকে এব নিবতত ত্যাখিলাত্মভূত গোবিন্দম আদি পুরুষম তমহ। এটা ভগবানের আরেকটা অচিন্ত শক্তি নয় কি? আমরা আগে একটা অচিন্ত শক্তি কিভাবে ইয়ে করেছিলাম, বিচার করেছিলাম, ভগবানের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ড বিরাজ করছে, আবার সমস্ত ব্রহ্মাণ্ডে যত অণু পরমাণু আছে তার সেগুলির মধ্যে ভগবান আবার বিরাজ। হ্যাঁ কি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ এটাই ভগবানের অচিন্ত শক্তি। ভগবান গোলোকে তার আনন্দ চিন্ময় রসের দ্বারা প্রভাব প্রতিভাবিত হয়ে তিনি রাধারানী সহ গোপিকাদের সঙ্গে তিনি তার আনন্দময় লীলা বিলাস করছেন, আবার তিনি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করছেন। অচিন্ত শক্তি সেই আদি পুরুষ গোবিন্দের আমি প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে প্রেম রূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত ভক্তি চক্ষু বিশিষ্ট সাধুগণ। আর সাধুদের কি হয়, সাধুদের চোখ যদি কি হয়, সাধুদের চোখে চোখ প্রেম রূপ অঞ্জন মানে কাজল। হ্যাঁ কাজল দিলে কি হয়, চোখে কাজল দিলে চোখটা দেখতে সুন্দর হয় না, কাজল দিলে চোখের দৃষ্টিশক্তি বেড়ে যায়, সেই জন্য ছোট বাচ্চাদের কাজল দেওয়া দৃষ্টিশক্তি প্রখর হয়। যাদের বাচ্চা আছে তারা চোখে কাজল দেবে, বাচ্চাদের চোখে কাজল, তা না হলে একটু বয়স হলে চশমা পড়তে হবে, কাজল দিলে চশমা পড়তে হবে। আমি দেখছি অনেকের চোখে চশমা নেই, তার মানে তোমাদের মা ছোটবেলায় চোখে কাজল দিল। তবে আমরা একটা অন্যরকম কাজলের কথা বলি, সেই কাজলটি কি, সেই কাজলটি হচ্ছে কৃষ্ণ প্রেম রূপ কাজল। প্রেমান যেন ছুরিত প্রেমরূপ কাজলের দ্বারা রঞ্জিত যে চক্ষু, সেই চক্ষুর দ্বারা প্রেমান যেন ছুরিত ভক্তি বিলোচনে না ভক্তিযুক্ত দৃষ্টিতে সন্ত, সন্ত মানে সাধু, আমরা বলি না সাধু সন্ত, এই সন্ত হৃদয়েষু কোথায় দেখে, হৃদয়ে বিলোকয়ন্তি দর্শন করে অবলোকন করে, কিরকম ভাবে দর্শন করেন, যং শ্যাম সুন্দরম তার সেই রূপটি শ্যাম, ঠিক আছে শ্যাম সুন্দরম তিনি অচিন্ত গুণস্বরূপম, তিনি অচিন্ত গুণ গুণের আশ্রয় বা আধার, সেই গোবিন্দ আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করছো সকলে, ঠিক আছে। রামাদি মূর্তিষু কলা নিয়মে নতিষ্ঠান নানাবতারম অকরত ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরম কুমাঞ্জ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজন। রাম আদি মূর্তিষু, রাম আদি মানে শ্রী রামচন্দ্র ইত্যাদি, ইত্যাদি শব্দটার অর্থ কি, ইতি থেকে আদি তাই না, শেষ থেকে শুরু, রাম চন্দ্র প্রমুখ যত সমস্ত অবতার রয়েছে তারা তারা কি, তারা সকলেই তার শ্রীকৃষ্ণের শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের অংশ এবং কলা, কলা নিয়মেন তিষ্ঠান, নানা অবতারণ অকরোত ভুবনেষু, তিনি ভুবনে এই জগতে তিনি নানা অবতার প্রকাশ করেছে, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভব পরমাত্মান, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ অবতার নন, শ্রীকৃষ্ণ অবতারই। নানা অবতারম অকরোত, নানা অবতার তিনি সৃষ্টি করেছেন, নানা অবতারে তিনি প্রকাশিত হয়েছেন, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভব পরমাত্মান, শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। বুঝে গেল? কৃষ্ণ কি একলে ঈশ্বর কৃষ্ণ, আর সব না চায় সে তো ইচ্ছে করে। এরপরেও আবার এই অবতার তত্ত্বের ইয়ে আছে। হ্যাঁ, এই ব্রহ্ম সংহিতাতে আমরা দেখতে পাব যে সমস্ত তত্ত্ব শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে বিশ্লেষিত, সমস্ত এখানে আমরা দেখতে যে অবতারেরা কে, এই অবতারেরা হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ এবং অংশের অংশ রূপ কণা। আচ্ছা, এই এই কথাটি আবার শ্রীমদ্ ভাগবতেও বর্ণিত হয়েছে, সেটাও কার মনে আছে? শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। আর এরা যে ২২ জন অবতারে, ২২টি অবতারের কথা বর্ণনা করে বলা হলো যে সমুদ্র থেকে যেমন অসংখ্য নদী প্রকাশিত হয়ে আবার সে সমুদ্রেই এসে মেশে, ঠিক তেমনি অসংখ্য অবতার রয়েছে, অবতার হি অসংখ্যয়, কিন্তু এতে চাংশ কলা পুংস কৃষ্ণ তু ভগবান, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। আচ্ছা, যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটিশ্য শেষ বসুধাদি বিভূতি ভিন্নম তদ ব্রহ্ম নিষ্কলম অনন্তম অশেষ ভূতম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। যে পরম পুরুষ সাংশকলাদি নিয়মে, আচ্ছা সরি, যার প্রভাবে যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি, অশেষ বসুধাদি বিভূতি ভিন্নম তদ ব্রহ্ম নিষ্কলম অনন্তম অশেষ ভূতম। এখানে অনুবাদে এই শেষ লাইনটা প্রথমে আনা হয়েছে। যার প্রভাব হইতে উৎপত্তি নিবন্ধন উপনিষদুক্ত নির্বিশেষ ব্রহ্ম কোটি ব্রহ্মগত বসুধাদি বিভূতি হইতে পৃথক হইয়া নিষ্কল অনন্ত অশেষ তত্ত্বরূপে প্রতীত হন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। নির্বিশেষ ব্রহ্মের বর্ণনা করা হয়েছে উপনিষদ, অর্থাৎ উপনিষদে যে নির্বিশেষ ব্রহ্মের নিষ্কলম অনন্ত তদ ব্রহ্ম, ব্রহ্মের সংজ্ঞাটি কি নিষ্কল অনন্ত অশেষ তত্ত্বরূপে যে ব্রহ্ম প্রকাশিত হয়, সেই ব্রহ্ম হচ্ছে তার প্রভা থেকে উৎপন্ন, তা ভগবানের অঙ্গকান্তি থেকেই ব্রহ্মজ্যোতি প্রকাশিত হয়েছে, যার থেকে সমস্ত জগৎ প্রকাশিত। ব্রহ্মই হচ্ছে জগতের উৎস, আর সেই ব্রহ্ম কি, সেই ব্রহ্ম হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছন্ন, সেই ভগবান গোবিন্দ আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা। মায়া হি জাস্ট, আচ্ছা তাহলে এখানে আমরা ব্রহ্মজ্যোতি বর্ণনা পেলাম। ব্রহ্মজ্যোতি কি, কে কে বুঝতে পেরেছে? আচ্ছা, এর আগে তো কি বর্ণনা হয়েছিল? অবতারেরা কারা? ভগবানের অংশ এবং কলা। ব্রহ্মজ্যোতি কি? ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছন্ন। আচ্ছা এখন আসছে মায়া। মায়া কি? মায়া হি জাস্ত জগদানন্দ সতানি সুতে, যে মায়া শত শত ব্রহ্মাণ্ডকে প্রকাশিত করে। ত্রিগুণ, সেই মায়া ত্রিগুণাত্মিকা, সত্য রজ এবং তম গুণাত্মিকা, তাই না? এই মায়া সত্য ত্রৈগুণ্য, ত্রৈগুণ্য তদ বিষয় বেদ বিতায় মানা। আমি একটু দেখে নিচ্ছি সত্য, আচ্ছা অনুবাদটা এখান থেকে আসছে। সত্য রজ ও তমরূপ ত্রৈগুণ্যময়ী যে জড় ব্রহ্মাণ্ড সম্বন্ধে বেদ জ্ঞান বিস্তারিণী মায়া, যাহার অপরাশক্তি, সেই মায়া কি? সেই মায়া হচ্ছে ভগবানের অপরাশক্তি, ভগবানের বহিরঙ্গা শক্তি। সত্য সত্যাশ্রয় রূপ পরসত্য নিবন্ধন বিশুদ্ধ তত্ত্ব রূপ আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা। আচ্ছা এখানে ত্রৈগুণ্য মায়াকে ত্রিগুণাত্মিকা বলা হচ্ছে, সত্য রজ এবং তম, আর ভগবান সম্বন্ধে কি বলা হচ্ছে? সত্তাবলম্বী, সত্য মানে যে সৃষ্টির উৎস, তাকে অবলম্বন করে আছে। পরসত্য, আবার তার উপরে বিশুদ্ধ সত্য। ভগবান তাহলে কি? সত্তাবলম্বী, পরসত্য, বিশুদ্ধ সত্য। এই গোবিন্দকে আমি ভজনা। আনন্দ চিন্ময় রসাত্মতায়া মনসু যত্রাণিনাং প্রতিফলন স্মরতাম উপেক্ষা লীলাইতেন ভুবনানি জয়ত্তজস্রং গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। যিনি আনন্দ চিন্ময় রস স্বরূপে স্মরণকারী প্রাণীদিগের মনে প্রতিফলিত হইয়া নিজ লীলা চেষ্টিত দ্বারা নিরন্তর ভুবন বিজয়ী হন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। আনন্দ চিন্ময় রসাত্মতায়া মনসু, যারা আনন্দ চিন্ময় রসে রসস্বরূপে তাদের হৃদয়ে ভগবানকে স্মরণ করে করেন, তাদের মনে ভগবান প্রতিফলিত হয়ে তার নিজ লীলা প্রকাশ করে তিনি সমগ্র ভুবন বিজয়ী হন। অর্থাৎ সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা। তাহলে এখানে ভুবন বিজয় করার উপায়টা কি বলা হচ্ছে? আমরা যে সারা পৃথিবীতে জয় করতে যে কি করতে হবে, বিরাট একটা সৈন্যবাহিনী তৈরি করতে হবে। হ্যাঁ করতে হবে কি? হ্যাঁ 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 না, ও সৈনিক আপনি হয়ে যাবে, কিন্তু কি করতে হবে? আনন্দ চিন্ময় রসাত্মতায়া মনসু, আনন্দ চিন্ময় রসের দ্বারা প্রভাবিত ভগবানের লীলা যখন আমাদের হৃদয়ে প্রকাশিত হবে তখন সমস্ত ভুবন বিজয়। তা না করে আমরা যদি বড় বড় সৈন্য সামন্ত ইয়ে করে রাজ্য বিস্তার করার চেষ্টা করি, তাহলে কি হবে? তাহলে কি মায়ের কি জয় করতে পারবো না মায়া আরো বেশি করে পেয়ে বসবো? মায়াকে জয় করার বা এই ভুবনকে জয় করার উপায় হচ্ছে ভগবানের শরণাগত হয়ে ভগবানের আনন্দ চিন্ময় রসের দ্বারা প্রভাবিত। গোলোক নাম্নি নিজ ধাম্নি তলে চ তস্য দেবী মহেশ হরিধাম সুতেষু তেষু তে তে প্রভাব নিচয়া বিহিতাশ্চ যেন গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। আচ্ছা, এখানে চিৎজগৎ এবং জড়জগতের বর্ণনা করা। চিৎজগতের স্থিতি কিরকম, ভৌগোলিক স্থিতি? গোলোক নাম্নি নিজ ধাম, ভগবানের নিজের ধাম কি? গোলোক। গোলোক নাম্নি নিজ ধাম্নি তলে চ তস্য, তার নিচে কি আছে? গোলোকের নিচে কি আছে? গোলোকের নিচে কি আছে? মায়ার জগৎ, এই জড়জগৎ। এই জড়জগতের উপরে, তারপর জড়জগতের উপরে কি আছে? শিবলোক, মহেশ ধাম। জড়জগতে কি তার ধাম? দেবী ধাম। দেবী ধাম কোন দেবী? মহাদেবী, দুর্গার ধাম। দেবী মহেশ, দেবী ধামের উপরে আছে মহেশ ধাম, মহেশ ধামের উপরে আছে বৈকুণ্ঠ ধাম, হরিধাম। তাহলে গোলোক, সর্বোপরি গোলোক, তার নিচে আছে হরিধাম বা বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের নিচে মহেশ ধাম, মহেশ ধামের নিচে আছে দেবী ধাম বা এই জড়ধাম। তেতে প্রভাব নিচয়া বিহিতাশ্চ যেন, সেই সেই ধামে সেই সেই প্রভাব সকল যিনি বিধান করিয়াছেন, বিভিন্ন ধামে ভগবান তার নিজের নিজের প্রভাব বিস্তার করেছে, বিধান করেছে। সেই আদি পুরুষ রবীন্দ্রকে আমরা কি করব? তামাহাং ভজামি। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিভক্তি দুর্গা ইচ্ছানুরূপ ইচ্ছানুরূপমপি যস্য চ চেষ্টতে সা গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। এই শ্লোকটা অত্যন্ত আমাদের জানতে হবে। তার এখানে আমরা জানতে পারছি কি? দুর্গাকে দেখা যাক। দুর্গাকে, দুর্গাকে আমরা, দুর্গাকে, দুর্গা হচ্ছে মহামায়া, ভেরি গুড। মহামায়াকে, মহামায়া হচ্ছে দৈবী মায়া, কৃষ্ণের মায়া। তার কার্য দেখি সৃষ্টি স্থিতি প্রলয় সাধনা শক্তি রেখা। সৃষ্টি স্থিতি, সৃষ্টি কার্য, পালন কার্য এবং প্রলয় কার্য বা সংহার কার্য, সাধনকারিণী যে দুর্গা, সে দুর্গা কি? ছায়েব যস্য ভুবনানি বিভক্তি দুর্গা, সেই মায়া শক্তি ভগবানের চিৎশক্তির ছায়ার রসস্বরূপ। যোগমায়ার ছায়া হচ্ছে এই মহামায়া, ভগবানের চিৎশক্তির ছায়া। স্বরূপ শক্তি বা চিৎশক্তির ছায়া স্বরূপা প্রাপঞ্চিক জগতের সৃষ্টি স্থিতি প্রলয় স্বাধীনী মায়া শক্তি ভুবন পূজিতা দুর্গা। বোঝা গেল? দুর্গাকে তোমার দুর্গা পূজা করো, হ্যাঁ বন্ধ করে দিয়েছি, আগে করতে, দুর্গা পূজা করতে ক্ষতি নেই, তবে এই সম্বন্ধ জ্ঞান নিয়ে পূজা করো। যেমন এখানে মা কালী আছে, হ্যাঁ তার পূজা হচ্ছে। আমি কালকে জিজ্ঞাসা করছিলাম চারুচন্দ্র প্রভুকে কিভাবে কালী পূজা হয়। তার পূজা, কালী পূজার সবচেয়ে সুন্দর উপায় কি? ভগবানের ভোগ লাগার পরে ভগবানের প্রসাদ মা কালীকে দিলে তিনি সন্তুষ্ট, তিনি অত্যন্ত সন্তুষ্ট। এই সম্বন্ধে আমি একটা ছোট্ট ঘটনা বলছি, তিনি কার কতটা সন্তুষ্ট হন বা কৃষ্ণ প্রসাদ পেলে। একদিন নারদ মুনি বৈকুণ্ঠে গেছে, তো বৈকুণ্ঠে ভগবান যখন প্রসাদ পেলেন, সেই প্রসাদ নিয়ে যখন নিয়ে যাওয়া হচ্ছে ভগবানের প্রসাদ, তখন নারদ মুনি বলে একটুখানি প্রসাদ পেলেন, তো বিষ্ণু দিয়ে বৈকুণ্ঠের ভগবানের সেবক নারদ মুনিকে একটু প্রসাদ দিল। তো সেই প্রসাদ পেয়ে নারদ মুনি এমনই আনন্দে মগ্ন হলেন, কৃষ্ণ প্রেমানন্দে আপ্লুত হয়ে তিনি নাচতে লাগলেন। তো নাচতে নাচতে তিনি বৈকুণ্ঠ থেকে যাত্রা করেছেন, নাচছেন কৃষ্ণ নাম কীর্তন করতে করতে। তো শিব নারদ মুনিকে দেখে বলছে, এই নারদ কি হয়েছে তোমার আসতে, তুমি এইভাবে আনন্দে মগ্ন হয়ে নৃত্য করছো কীর্তন করছো। তো নারদ মুনি বললেন যে আজকে আমি বৈকুণ্ঠে গিয়েছিলাম, তো ওখানে একটু কৃষ্ণ প্রসাদ পেয়েছি, কৃষ্ণ প্রসাদ পেয়ে সেই কৃষ্ণ প্রসাদ সেবা করে আমার এই অবস্থা হয়েছে, আমি কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে আমি আমাকে নিজেকে সংবরণ করতে পারছি, এমনই এই কৃষ্ণ প্রেমের মহিমা। তবে শিব বলল, ও তুমি কৃষ্ণ প্রসাদ পেয়েছিলে, নারায়ণের প্রসাদ পেয়েছ, তা আমাকে একটু দাও। নারায়ণী বললেন যে আমাকে একটুখানি মনে দিয়েছিল, যেটা আমি পেয়েছি এতই অল্প ছিল যে আমি ওটা খেয়ে শেষ করে ফেলেছি। তো শিব বলছেন, কি তুমি আমার ভাই, আমার জন্য তুমি একটুখানি প্রসাদও রাখলে না। এই বলে শিব অত্যন্ত আক্ষেপ করতে লাগলেন। তো নারদকে বললেন, তার নারদ দেখলেন যে দেখি যদি নারদ দেখলেন যে তার নখের মধ্যে একটুখানি একটা কণা লেগে আছে, দেখো শিব একটুখানি কণা এখানে রয়ে আছে, তো শিব ওকে দিয়ে দেয়। তো শিব সেটা গ্রহণ করে শিবও আনন্দে অধীর হয়ে নাচতে লাগলেন। তো পার্বতী তা দেখে বললেন যে তোমার কি হয়েছে আজকে তুমি এইভাবে ইয়ে করছো নৃত্য করছো। শিব সমস্ত ঘটনা বললেন যে নারদ বৈকুণ্ঠে একটি প্রসাদ নারায়ণের প্রসাদ পেয়েছিল, তো সেই প্রসাদের একটা কণা আমাকে দিল। পার্বতী বললেন আমাকে একটু দাও। তো শিব বললেন, দেখো আমি তো একটু কণা মতো একটু নারদের নখের কোণে লেগেছিলাম, আমি সেটা পেয়েছি। তো পার্বতী অত্যন্ত বিষণ্ন হয়ে তিনি বললেন, ঠিক আছে আমি ভগবানের ধ্যান করে ভগবানের তপস্যা করে আমি ভগবানের কৃপা লাভ করি, আমি তার প্রসাদ পাচ্ছিলাম। তখন দেবী অত্যন্ত কঠোর তপস্যা শুরু করলেন, অবশেষে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে নারায়ণ এসে কৃষ্ণ এসে তাকে বললেন, কি কি ব্যাপার পার্বতী, তুমি এরকম কঠোর তপস্যা করছো। পার্বতী তখন বললেন যে তিনি তার প্রসাদ থেকে বঞ্চিত হয়েছেন বলেই তিনি এইভাবে প্রসাদের প্রত্যাশী হয়ে তপস্যা করেছেন। তখন কৃষ্ণ তাকে বললেন, ঠিক আছে এখন থেকে আমার সমস্ত প্রসাদ প্রথমে তোমার কাছে, তারপরে সেই প্রসাদ বিতরণ। তাই জন্য ভগবানের প্রসাদ সবার আগে দেবীর কাছে যায়, কারণ দেবী সেটি সকলের কাছে বিতরণ করেন, তাই তিনি অন্নপূর্ণা। আমরা তার কাছ থেকে যা কিছু পাচ্ছি তা সবই ভগবানের প্রসাদ। এবং জগন্নাথ পুরীতে দেবী বিমলা দেবী রূপে বিরাজ করে এবং জগন্নাথের সমস্ত প্রসাদ প্রথমে বিমলা দেবীর কাছে, তারপরে সেখান থেকে প্রসাদ। তাই জন্য মা কালীকে যদি ভগবানের প্রসাদ দেওয়া হয়, জগন্নাথের প্রসাদ দেওয়া হয়, তিনি যে কত প্রসন্ন হবেন, তিনি বলছেন কোনো ভয় নেই, সমস্ত ডাকাত টাকার দিয়ে সমস্ত আমি দেখি। আর এই রূপটা কারা পূজা করে, এই রূপে তার ভয়ঙ্কর রূপে কারা পূজা করে, দাদা দেখা যারা মাংস না খেয়ে থাকতে পারে না, তারা পশু প্রকৃতির সমন্বিত মানে মায়ের কাছে পশু বলি দিয়ে তারা সেটা করে, অথবা ডাকাত কালীর মন্দির ডাকাতে এসে ডাকাতি করতে যাওয়ার আগে কালীর আশীর্বাদ কালীর কাছ থেকে অনুমতি নিয়ে, অথবা পশু বলির আগে মায়ের কাছে অনুমতি। কেন কেন তা না হলে মা তার খর্গ দিয়ে তাদের মস্তক ছেড়ে দেবে সেই ভয়ে তারা। কিন্তু ভক্তের কাছে মা কালী তিনি কালী রূপে এই উগ্র রূপে তিনি প্রকাশিত হন, দেবীর বিভিন্ন রূপ রয়েছে, তার স্নিগ্ধ রূপ রয়েছে, তার শান্ত রূপ রয়েছে, তার কল্যাণময়ী রূপ রয়েছে, আবার তার উগ্র রূপ। কালী রূপটি তার উগ্র রূপ, মা প্রকৃতি যখন ধ্বংস রূপে ধ্বংসা ধ্বংস করতে শুরু করেন সেটা উগ্র রূপ, সেটা কালী। আবার সেই মাই যখন সমস্ত সকলের অন্ন বস্ত্রের সংস্থান করেন তখন তিনি অন্নপূর্ণ, তিনি যখন অসুর দলন করেন তিনি দুর্গা, তিনি সমস্ত জগতের পালয়েত্রী তিনি জগদ্ধাত্রী। দুর্ভাগ্যবশত মানুষেরা আজকাল বিশেষ করে বঙ্গদেশ বঙ্গভূমিতে ওরা অজ্ঞানবশত তারা কালী পূজা, কালী পূজা সাধারণত এইভাবে হয়। কালী মন্দিরগুলো কোথায় হয় হতো সাধারণত? বনে জঙ্গলে, গভীর জঙ্গলের মধ্যে কারা পুজো করত? যারা তমগুণের দ্বারা আচ্ছন্ন তারা কালী পুজো। যাই হোক, আমি দেখো তোমরা যদি এখানে এই কালীর পরিবর্তে যদি জগদ্ধাত্রী বা কোনো অন্নপূর্ণার মূর্তি স্থাপন করা সম্ভব হয়, হবে কি তাহলে? শুনে এখানে ট্রাস্টি আছে কি? ট্রাস্টিদের বলুন যে কালীর জায়গায় যদি জগৎ একই তো তখন, কিন্তু ওই রূপটি অনেক স্নেহ অন্নপূর্ণা তাহলে সেই যে ছায়ে বজ্র ভুবনানি বিভর্ত দুর্গা, সেই যে দুর্গা, সেই দুর্গা কার ছায়া? ভগবানের চিৎশক্তির ছায়া স্বরূপ। আচ্ছা, তারপরে আসছে শিবতত্ত্ব, মহাদেব তত্ত্ব। ওটা আজকে বলবো না কালকে বলবো? হ্যাঁ আজকেই বলবো, ঠিক আছে আজকে বলে দিই, আর কালকে আবার ওটা পুনরায় আলোচনা করবো। শিরং যথা দধি বিকার বিশেষ যোগা সঞ্জায়তে নাহি তত পৃথগস্তি হেতো যা সম্ভূতামপি তথা সমুপৈতি কার্যাদ গোবিন্দম আদি পুরুষম তমহম ভজাম। শিরং যথা, ক্ষীর মানে, ক্ষীর মানে দুধ, ক্ষীর মানে না, ক্ষীর মানে কেউ ঘন দুধই নয়, ক্ষীর মানে দুধ। যেমন ক্ষীর সমুদ্র আছে, দুধের সমুদ্র। ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগা, দুধ যেমন বিকার সংযোগে দধিতে পরিণত হয়, ঠিক তেমনই ভগবান তিনি কোন বিশেষ কার্য সম্পাদন করার জন্য যা সম্ভূতামতি সম্ভূতে পরিণত হই সমপৈতি কার্য আর কোন বিশেষ কার্য সম্পাদন সেই গোবিন্দ আদি পুরুষ গোবিন্দকে আমি ভাবি। তাহলে দুধ আর দইয়ের মধ্যে পার্থক্য আছে? দুধ আর দই একই তত্ত্ব, গুণগত গুণগত ভাবে একটু পার্থক্য আছে, বস্তুগত ভাবে একই বস্তু। দুধ দুধই দই হয়েছে, তাই না? তেমনই গোবিন্দই শিব হয়েছে, শম্ভু হয়েছে, কোন পার্থক্য নেই। শিব আর কৃষ্ণে, হরি এবং হরে পার্থক্য নেই, আবার পার্থক্য রয়েছে অচিন্ত ভেদা ভেদ। সেই পার্থক্যটা কি? যেমন ক্ষীর দই দুধ দই হতে পারে, দই ক্ষীর হতে পারে, এটা আবার পার্থক্য। এইভাবে আর কেন তিনি শম্ভুতে পরিণত হয়েছেন? কোনো বিশেষ কার্য সম্পাদনের জন্য। সেই বিশেষ কার্যটি কি? সেই বিশেষ কার্যটি হচ্ছে মায়ার সঙ্গে সংযোগ স্থাপন। মায়া ভগবানের বহিরঙ্গা শক্তি, এই জড় জগৎ বা মহামায়া ভগবানের বহিরঙ্গা শক্তি। বহিরঙ্গা শক্তি বলে ভগবান সরাসরি ভাবে মায়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে, তাহলে অন্তরঙ্গ হয়ে যাবে। সরাসরি ভাবে যদি ভগবানের মায়ার সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করেন, তাহলে সেটা তার বহিরঙ্গা শক্তি থাকবে না, অন্তরঙ্গ হয়ে যাবে। তাই যেহেতু এটি বহিরঙ্গা শক্তি, সেই বহিরঙ্গা শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য তিনি শম্ভুতে পরিণত। আর এই শম্ভু, সেই জন্য আমরা দেখতে পাই কি, শম্ভু বা শিব হচ্ছেন মায়া বা দুর্গা বা পার্বতীর পতি। পার্বতীর পতি কৃষ্ণ নয়, পার্বতীর পতি শিব। পার্বতী, দুর্গা, উমা, সতী, এসবই মায়ার বিভিন্ন প্রকাশ। আর তাদের পতিকে দেবাদিদেব মহাদেব। আর সেই বিশেষ কার্যটি কি? সেই বিশেষ কার্য দুটি, একটি হচ্ছে ধ্বংস কার্য সম্পাদন করে, আরেকটি বিশেষ কার্য কি, তাসাং ব্রহ্ম মহজ্জনী অহং বীজ প্রদক্ষিণা। এই জড়জগৎ রূপী মহৎ জনিতে বীজ প্রদানকারী পিতা হচ্ছেন ভগবান স্বয়ং। কোন রূপে তিনি সেই জীবকে মায়া গর্ভে আধান করছেন? শিব। অর্থাৎ সমস্ত জীবের, আমরা সব শিবের মাধ্যমে এখানে এসেছি, শম্ভুর মাধ্যমে। অতএব আমাদের যদি ফিরে যেতে হয় ভগবত ধামে, তাহলে শিবের কৃপা ছাড়া ফিরে যাওয়া সম্ভব হবে। তাই জন্য দেবাদেবের মহাদেবের আনুগত্য স্বীকার করে তার তার কাছে কৃষ্ণ মুক্তি প্রার্থনা। হরে কৃষ্ণ। আজকে আমি এখানেই শেষ করছি, 7 মিনিট আছে। প্রশ্নগুলো লেখা হয়েছে? কতগুলো প্রশ্ন আছে আজকে? আচ্ছা, এখানে 4 জন একটা প্রশ্ন করেছে, আমি থেকে আমি একটু আইডেন্টিফাই করতে চাই। মুক্তা দাস, আচ্ছা তোমার নাম মুক্তা। শান্তা দাস, তোমার নাম? দীপা দাস, ডালিয়া দাস, তোমার 4 বোন। ওদের প্রশ্ন হচ্ছে, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, শুদ্ধ ভক্ত চরণ রেণু, এই দুটি ভজন আপনার শ্রীমুখ থেকে শ্রবণ করতে চাই। আমি এতক্ষণ ধরে ব্রহ্মসঙ্গীতের শোনালাম, আমার মনে হচ্ছে আমার ব্রহ্মসঙ্গীতের সেমিনার তোমার মনে ফুট হচ্ছে না। হরে কৃষ্ণ জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী তোমরা সন্ধ্যাবেলা আসবে? হ্যাঁ তুমি সন্ধ্যাবেলা গাইব,
ঠিক
আছে। ও আচ্ছা, সন্ধ্যাবেলা আজকে ওয়ারি মন্দিরে আচ্ছা, আর প্রশ্ন নিও না। ও বাবা, এতগুলো প্রশ্ন আমি হাতে আমার যতগুলো এসছি আমি তিনটে প্রশ্নের উত্তর দিয়ে শেষ করছি আজকে, 12টা বাজে এখন। হ্যাঁ, প্রসাদ ও মহাপ্রসাদের মধ্যে পার্থক্য কি, কে কে জানো প্রসাদ আর মহাপ্রসাদের মধ্যে পার্থক্য, তুমি বলো। প্রসাদ ভক্তের, ভক্তের মাধ্যমে যখন সেটা ভক্তের প্রসাদ হয় তখন সেটা হচ্ছে মহাপ্রসাদ, মানে ভগবানের প্রসাদ ভক্তরা গ্রহণ করে তাদের যে অবশিষ্ট সেটা হচ্ছে মহাপ্রসাদ। প্রসাদ মহাপ্রসাদ কি পুনরায় নিবেদন করা যায়? নিবেদন করা যায় মানে কাকে? ভগবানকে? না না, মহাপ্রসাদ সকলকে দেওয়া যেতে পারে, কিন্তু ভগবানকে। এবং আরেকটা ইয়ে হচ্ছে, মহাপ্রসাদ এখানে দেখতে হবে যে গুরুজনদের আবার সেই প্রসাদ দিতে, যারা যাই হোক, তিনি বলছেন যে মহাপ্রসাদ যদি নিবেদন না করা যায় তাহলে সংসার দাবানল ইত্যাদি কীর্তন যে একবার কীর্তন করলে প্রসাদ হয় না, তা বারবার আমরা কীর্তন করি, তাহলে এখানে প্রসাদ বারবার নিবেদন আছে। কীর্তন করলে ওটা কীর্তনটা প্রসাদ হয় কবে? এটা এটা কার প্রশ্ন? এটা এখনো তো লজ্জা পাবে বলতে। যাই হোক, হ্যাঁ কীর্তন নাম আছে তারা কত পাল। যাই হোক, হ্যাঁ কীর্তনটা বারবার করা যায় নাকি, যেহেতু আপনার মুখ থেকে বেরিয়েছে তাই জন্য এটা প্রসাদ হয়ে গেল। কীর্তন ভগবানের মহিমা, সেটা তো প্রসাদ না। আর নারীদের সারা জীবন অবিবাহিত থাকা শাস্ত্রসম্মত কি, সেটা নির্ভর করবে। অনেক নারী আছেন তারা অবিবাহিত ছিলেন আজীবন, ব্যাস আমি তো ওই প্রশ্নগুলো ওখানে দিয়ে দেন, এই প্রশ্নগুলো আমি পরে দেবো, আর এই এই কথায় উত্তর দিয়ে আজকে আমি শেষ করব। আপনি বলেছিলেন যে যোগমায়ার ছায়া স্বরূপ মহামায়া, তাহলে তাদের কার্য একরকম হওয়া উচিত, যেমন বলরা বসতে গিয়ে ছায়াকে শত্রু মনে করে তাকে প্রতিহত করার উনি যেভাবে করছিলেন ছায়াও একরকম করেছিল, তাহলে এখানে যোগমায়া ছায়াকে অন্য কাজে লিপ্ত করলেন কি করে? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি না, এই প্রশ্নটা কি করেছেন? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি সংক্ষেপে আমি এটা ইয়ে দিচ্ছি উত্তর, যে যোগমায়া আপনি বলেছিলেন যে যোগমায়া ছায়া স্বরূপ মহামায়া, তাহলে তাদের কার্য একরকম হওয়া উচিত, ছায়ার কার্য একরকম হতে যাবে কেন? ছায়ার কার্য কি একরকম? যোগমায়ের কার্য একদিক দিয়ে দেখতে গেলে বলাই যেতে পারে যোগমায়া এবং মহামায়ার কার্য অনেকটা একরকম। কিরকম? যোগমায়া ভগবানের লীলার আয়োজন করে, আর মহামায়া ভগবত বিদ্বেষীদের দণ্ড দান করে। ছায়ার কার্য একরকম কেন হতে যাবে? আপনি যে ঘটনাটি বলেছেন, আমি জানি না কোথায় এটা দেখেছেন আপনি, বলরাম গোষ্ঠে গিয়ে ছায়াকে শত্রু মনে করে, তাকে প্রতিহত করার উনি যেভাবে করছিলেন ছায়াও একরকম করছিল। ও আচ্ছা, কৃষ্ণ বইয়ে ওটা কৃষ্ণের গোপসখারা যখন গোচারণে গিয়ে খেলা করছিল তখন ছায়া সঙ্গে তারা ইয়ে করছিল, যেমন জলে ছায়া দেখছে ও মুখ ভাঙছে ছায়া, বা সেটা খেলার ছলে ওটা করে। কিন্তু তা বলে কি ছায়াটা বলরাম, বলরামের ছায়া কি বলরাম হবে? আপনার ছায়া দেখে আপনি, হ্যাঁ বলেন, আপনার ছায়াটা আপনার ঠিক উল্টো। সূর্যকে পেছনে রেখে রাখলে কি হবে? ছায়া পড়বে। সেই ছায়াটা কি আলোক, সূর্যের আলোক না সূর্যের অন্ধকার? যেখানে সূর্য আলোক আসছে না সেটা হচ্ছে ছায়া, অন্ধকার। ব্রহ্মার জন্মের শুরুতেই কি চার মাথা ছিল? না, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ব্রহ্মা যখন তার তত্ত্ব অনুসন্ধান করতে চাইলেন তখন তিনি চারদিকে তাকালেন, চারদিকে দেখলেন, তার ফলে তার চারটে মাথা প্রকাশিত। ব্রহ্মাকে রজগুণের অবতার বলা হয় কেন? ব্রহ্মাকে রজগুণের অবতার নয়, ব্রহ্মা রূপে ভগবান রজগুণকে নিয়ন্ত্রণ করে, রজগুণের অধীশ্বর, রজগুণের নিয়ন্ত্রণকারী হচ্ছে। আমরা যখন মন্দিরে এসে ভগবানকে দর্শন করি তখন আমরা আনন্দ পাই, কৃপা করে বলবেন কিভাবে সেই আনন্দ সবসময় ধরে রাখা যায়, সবসময় এসে মন্দিরে থেকে ভগবানের দর্শন করি। আমি তো লিখেছি, আমি তো উত্তর দিয়েছি। প্রশ্নটা হচ্ছে যে ব্রহ্ম সংহিতা 2-28 শ্লোকগুলি প্রদান করা হয়নি কেন ভক্তিগীতি সংসারে? আমি বলেছিলাম আজকে, কার কার মনে আছে? হ্যাঁ, কালকে বলেছি। আচ্ছা, কি বলেছিলাম? তো এই তরুণ কি তরুণ শ্যাম কালকে এসেছিল? তুমি তুমি ছিলে না, আমি তো তোমাকে দেখেছি। নাকি আমি বকা দেওয়ার ফলে তুমি মনে কষ্ট দিয়ে চলে গেছে? ওকে, তাই না? ব্রহ্মসঙ্গীত এত ইয়ে তো দেওয়া হয়নি, কেন ব্রহ্ম ওই ছবি সাধারণত আমরা প্রভুপাদ যে আমরা যখন ব্রহ্মসঙ্গীতে গাইতাম তখন ওই দুই নম্বর এক প্রথম শ্লোকটা, তারপরে 29 শ্লোকটা, সেই জন্য যেটা আমরা সাধারণত গাই পাঠ করি সেই শ্লোকগুলি ভক্তিগীতি সংসার। 2-28 পর্যন্ত শ্লোকগুলি ওই ব্রহ্মসংহিতার ইতিহাস, তাই জন্য সেটা বল। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরে। তোমরা সকলে এখানে কে কে আছো? তোমরা কে কে বাইরে থেকে এসেছো? ও আচ্ছা, যারা বাইরে থেকে মানে ঢাকার বাইরে থেকে, যারা ঢাকার বাইরে থেকে এসেছিল তার থাকার কি ব্যবস্থা হয়েছে? কোথায় আছো তোমরা? কষ্টে থাকার কষ্ট হচ্ছে? কারণ না, যদি কষ্ট হয় চারুচন্দ্র বাবুকে বলে। আর অনেকে প্রসাদ ঠিক মতো প্রেশারের সমস্যা হচ্ছে না, থাকারই সমস্যা হচ্ছে। রাত্রে তো এখানে মশাও আছে, এখানে কোন ইয়ে ব্যবস্থা
আছে?
এখানে জায়গা আছে কি যেখানে টেন্ট যেটা আছে করে
সব তারপরে থাকে?
এখানে প্যান্ডেল করা যায়, প্যান্ডেল
করতে হয়নি এখন।
হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে শ্রীল প্রভুপাদ কি জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর কি জয় শ্রী শ্রী গৌর নিতাই কি জয় শ্রী শ্রী দেবাদি দেব মহাদেব কি জয় শ্রী শ্রী শ্যামা দেবী কি গৌর প্রেমানন্দে
যাওয়ার জন্য আপনারা পরবর্তী করবেন।